ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গাদের জন্য ২০১৯ সালে আন্তর্জাতিক অর্থ সাহায্য মিলেছে, চাহিদার তুলনায় কম।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিটিআরসি বাংলাদেশ ভারত সীমান্তে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।
এছাড়াও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর নিউজ ওয়ার্ডস। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। বাগদাদের যুক্তরাষ্ট্র দূতাবাসে নিযুক্ত আরক্ষা বাহিনী সৈন্যরা আজ মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভকারীদের তাক করে কাঁদানে গ্যাস মেরেছে। প্রতিবাদীরা দূতাবাসের বহিরাঙ্গনের সীমানা ভেদ করে চড়াও হয়েছিল বিধায়। ইরাক ও সিরিয়া ইরান সমর্থিত একটি মিলিশিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালায়, বিক্ষোভকারীরা সেই তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে কেউ কেউ ছোটোখাটো আগুন জেলে, ইট পাথর ছুঁড়ে, ঝান্ডা দুলিয়ে মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করে। রবিবারের ওই বিমান হামলায় ইরাক সরকারের শীর্ষ কর্তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়, বিরূপ সমালোচনায় মুখর হন তাঁরা। তবে যুক্তরাষ্ট্র তার কর্মকাণ্ডের পক্ষেই বক্তব্যের অবতারণায় বলেছে, দরকার পড়লে ওটাই করা হবে আবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ওই চৌহদ্দে ডিঙ্গানোর অভিযোগ তুলে। কাতায়েব হেজবোল্লা অস্ত্র মজুদাগার ইরাক ও পূর্বাঞ্চলবর্তী সিরিয়ায় কমান্ড কন্ট্রোল অবস্থানগুলো নিশানা করে যুক্তরাষ্ট্র পরিচালিত বিমান হামলায় কমসে কম ২৫ ব্যক্তি নিহত হয়, জখম হয় অপর কয়েক ডজন লোক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাসের পর মাস সেখানে গণতন্ত্রপন্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলার পর স্থিতিস্থাপকতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ওখানটায়। আজ মঙ্গলবার নববর্ষের প্রাক্কালে দেওয়া ভাষণে শি বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ এশিয়ার ওই অর্থনৈতিক প্রাণকেন্দ্রটির সমৃদ্ধির জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রতিবাদ বিক্ষোভ হংকংয়ে শুরু হয় সেই জুন মাসে প্রস্তাবিত যে বিধিবিধানে হংকং থেকে বিচারাধীন ব্যক্তিদেরকে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডের কাছে প্রত্যর্পণের কথা বলা হয়েছিল, তার পরপরই সেই বিষয়টি কেন্দ্র করে চলমান এই প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে উঠেছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কর্তৃপক্ষ আগামীকাল বুধবার থেকে বিরোধিত অঞ্চলটিতে ইন্টারনেটের টেক্সট মেসেজিং সার্ভিস আবার চালু করতে চলেছে। ভারত সরকার তাদের ওই আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির কর্তৃত্ব মাত্রা হ্রাস করে সেখানে কড়া নিরাপত্তা বলবৎ করে যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের প্রায় পাঁচ মাস পর ইন্টারনেটের এ সার্ভিস আবার চালু হতে চলেছে। রাশিয়ায় মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের নিযুক্ত নতুন রাষ্ট্রদূত জন সালিভান ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন দুজনে মিলে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার বর্তমান সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়ন বিষয়ে আশাবাদ ইত্যাদি নিয়ে কথা বলেন ওরা, বলা হয়েছে তেমনটাই। সালিভান আগের দুই প্রশাসনেও কর্মরত থেকেছেন এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ঘনিষ্ঠ বন্ধুস্থানীয় ব্যক্তি ইনি। ২০১৮ রেক্স টিলারসন পদত্যাগ করলে পর স্বল্পকালের জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ইনি। রাষ্ট্রদূত হিসেবে এখন জন সালিভান জন হান্সম্যানের স্থলাভিষিক্ত হতে চলেছেন। জন হান্সম্যান পদত্যাগ করেন গত আগস্টে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশ যোগাযোগ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বাংলাদেশ ভারত সীমান্তে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
বিটিআরসি বাংলাদেশ ভারত সীমান্তে ১ কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এতে ৩২টি জেলার ১ কোটি মানুষ মোবাইল সেবা থেকে বঞ্চিত হয়েছেন। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সম্পর্কে বিটিআরসি কোনো কারণ জানায়নি। বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে সরকার সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকেবাল কূটনীতিকরা বলছেন, ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলমান আন্দোলনে যাতে কেউ উস্কানি না দিতে পারে সেই জন্য এই ব্যবস্থা। একই সময়ে সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেনি ভারত। বাংলাদেশের নেটওয়ার্ক সীমান্তের ওপারে ৪-৫ কিলোমিটার পর্যন্ত সক্রিয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পেছনে রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এমনটাই মনে করছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য পুলিশ প্রশাসন। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশীষ ঘোষ রায়।
ডিজিপির করা সুপারিশে জানানো হয়েছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বহু কর্মী নিষিদ্ধ সংগঠন সিমির সদস্য, তারাই রাজ্যের সাম্প্রতিক গোলমালের মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে রাজ্যে নিহত হয়েছেন 19 জন। বিক্ষোভ ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত 22 জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। দেশের মোট 7টি রাজ্যে বর্তমানে সক্রিয় PFI বা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশের পুলিশের দাবি, দেশে শান্তি শৃঙ্খলা নষ্ট করার ক্ষেত্রে PFI এর যথেষ্ট অবদান রয়েছে। উত্তরপ্রদেশের শামলি, মুজাফফরনগর, মেরঠ, বিজনুর, বারাবাঁকি, গোন্ডা, বাহারাইচ, বারাণসী, আজমির ও সীতাপুরে সক্রিয় PFI। যদিও পপুলার ফ্রন্টের দাবি, PFI এর কাজ হল সমাজে পিছিয়ে পড়া মানুষদের ন্যায় ও নিরাপত্তা পাইয়ে দেওয়া। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে 2019 সালের জন্য যে আন্তর্জাতিক অর্থ সাহায্য চাওয়া হয়েছিল, বছর শেষে দেখা গেল সাহায্য মিলেছে তার চেয়ে অন্তত 33% কম। জানাচ্ছেন আমির খসরু, ঢাকা থেকে।
এবছরের মধ্য ফেব্রুয়ারিতে জাতিসংঘ এবং অন্যান্য দাতাদের যৌথ উদ্যোগে জেনেভায় অনুষ্ঠিত বৈঠক থেকে $920 মিলিয়ন আন্তর্জাতিক অর্থ সাহায্যের আবেদন জানানো হয়। 17 ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত হিসেবে দেখা যাচ্ছে সাহায্য মিলেছে $620 মিলিয়ন, অর্থাৎ $300 মিলিয়ন কম। অথচ 2018 সালেই 9 মাসের জন্য পাওয়া গিয়েছিল $655 মিলিয়ন। শরণার্থী এবং অভিবাসন বিষয়ক বিশ্লেষক আসিফ মুনির এ সম্পর্কে বলেন,
বিশ্বের বিভিন্ন স্থানে যে জরুরি অবস্থা সৃষ্টি হচ্ছে এবং এই রোহিঙ্গাদের সমস্যা দীর্ঘায়িত হওয়ার কারণে সহায়তার পরিমাণ কমে আসার সম্ভাবনা তো রয়েছে।
এদিকে ইউরোপিয়ান কমিশন নতুন করে বাংলাদেশ এবং মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য €10 মিলিয়ন সহায়তা প্রদান করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। আমির খসরুর আরেকটি রিপোর্ট।
এ সংক্রান্ত এক সরকারি প্রজ্ঞাপন জারিও করা হয়েছে। পররাষ্ট্র সচিব শহীদুল হকের জন্য মঙ্গলবারই ছিল শেষ কর্মদিবস। 1985 সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেন এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি জাপানের রাষ্ট্রদূত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অস্ট্রেলিয়া সরকারের কর্তৃপক্ষীয় সূত্রে বলা হচ্ছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে বনাগ্নির ঘেরে আটকিয়ে পড়েছিলেন এমনি 3 ব্যক্তি মারা গিয়েছেন বলেই এখন আশঙ্কা করা হচ্ছে। এ দাবাগ্নি দেশটিতে ব্যাপক বিস্তৃত এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞের তাণ্ডব চালিয়েছে, যার কারণে আতঙ্কগ্রস্ত হাজার হাজার অবকাশ যাপনকারী এখন সমুদ্র তটবর্তী এলাকাগুলোয় জড়ো হয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। এবারের এই বনাগ্নি তাণ্ডবে কম হলেও 12 জন প্রাণ হারিয়েছেন বলে এ অবধি নিশ্চিতভাবে জানা গিয়েছে। নিসান মোটর কোম্পানির সাবেক কর্ণধার কার্লোস গোসন বলেছেন যে তিনি, তার কথায়, অবিচার ও রাজনৈতিক নিগ্রহের হাত থেকে নিস্তার পেতেই পালিয়েছেন লেবাননে জাপান থেকে। জাপানে আর্থিক অসদাচরণের বহুবিধ অভিযোগ রয়েছে তার নামে। প্রথমবার তিনি গ্রেফতার হয়েছিলেন 2018 নভেম্বরে এবং জামিনে মুক্তিও পেয়েছিলেন। সর্বসাম্প্রতিক পরিস্থিতির জামিন মুক্তির জন্যে জাপানে তার সশরীর উপস্থিতি প্রয়োজন এবং কিভাবেই ওই পরিণতি হতে তিনি পালাতে পারলেন সেটা এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে না। গত বছরের মলিনতার কথা স্মরণ করে নতুন বছরের সুন্দর ও কল্যাণময় ভবিষ্যৎ কামনা করে তরুণ সম্প্রদায়কে সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়ে নতুন বছরের বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। 2020 সালে গোটা বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। অনিশ্চয়তা, অবিশ্বাস, নিরাপত্তাহীনতা ও সকল ধরনের মিথ্যার অবসান ঘটিয়ে নতুন বছরে নতুন উদ্যমে সকলকে বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে তামাম দুনিয়া জুড়ে মানুষ এখন প্রতীক্ষায় রয়েছেন, মুহূর্ত গুনছেন কীভাবে নতুন বছর 2020কে স্বাগত জানাবেন তাঁরা। নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরবর্তী দ্বীপাঞ্চলগুলো ভূখণ্ড সমূহ সর্বাগ্রে অভ্যর্থনা জানাবার সুযোগ পাচ্ছেন হর্ষধ্বনি দিয়ে আতশবাজির দীপাবলি প্রজ্বলনের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর। এরপরই নতুন বছর এগিয়ে আসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ হয়ে অটলান্টিক পেরিয়ে এখানে যুক্তরাষ্ট্রেও। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2020। বিশ্ব সংবাদ আপাতত এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ, এবং দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইউটিউবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বাংলাদেশ ভারত সীমান্তে 1 কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কোনো ব্যাখ্যা না দিয়ে হঠাৎ করে বিটিআরসি বাংলাদেশ ভারত সীমান্তে 1 কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। এতে 32টি জেলার 1 কোটি মানুষ মোবাইল সেবা থেকে বঞ্চিত হয়েছেন। কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সম্পর্কে বিটিআরসি কোনো কারণ জানায়নি। বলা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে সরকার সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকেবাল কূটনীতিকরা বলছেন, ভারতে নাগরিকত্ব আইন নিয়ে চলমান আন্দোলনে যাতে কেউ উস্কানি না দিতে পারে সেই জন্য এই ব্যবস্থা। একই সময়ে সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেনি ভারত। বাংলাদেশের নেটওয়ার্ক সীমান্তের অপারে 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত সক্রিয়। সেখানে ভারতের নেটওয়ার্কের বিস্তৃতি বাংলাদেশের অভ্যন্তরে 10 কিলোমিটার পর্যন্ত। এ সম্পর্কে টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার বলেছেন, এটা তাদের একক সিদ্ধান্ত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ 4টি মন্ত্রণালয় তাদেরকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর বিটিআরসি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। বাংলাদেশ ভারত সীমান্তে বসবাসরত নাগরিকদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মোবাইল অপারেটররা বলছেন, সরকারের এই সিদ্ধান্তের কারণে প্রায় 2000 টাওয়ার বন্ধ করে দিতে হবে। গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটক এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সবচেয়ে বেশি প্রতিক্রিয়া হয়েছে মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মধ্যে। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বিটিআরসি তাদের সঙ্গেও কথা বলেনি, গ্রাহক সেবার দিকেও নজর দেয়নি। কথা নেই, বার্তা নেই, বিটিআরসি এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে।
আমরা যখন দেখলাম হঠাৎ করে বিটিআরসি নির্দেশনা দিয়ে একদম ঢালাওভাবে 2000 মতো বিটিএস এরকম বন্ধ করে দিয়েছে, এটা আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত না। কারণ হচ্ছে এগুলি কিন্তু আপনার অবজারভেশন করা হয় নাই, এগুলির ফ্রিকোয়েন্সি কত দূর পর্যন্ত দূরত্ব যাচ্ছে সেইটার কোনো মাপ মান নির্ধারণ না করেই আপনি ঢালাওভাবে একটা স্বাধীন কমিশন সরকারে বলবেই, কিন্তু একটা স্বাধীন কমিশনের কিন্তু সরকারের সব নির্দেশনা মানতে পারত না।
মহিউদ্দিন বলেন, জবাবদিহিতে না থাকায় এভাবে হুটহাট সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেখানে গ্রাহকদের স্বার্থের কথা ভাবা হচ্ছে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতাদের জানাচ্ছি যে অনভিপ্রেত যান্ত্রিক ত্রুটির কারণে এখনো পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি প্রচার করা সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত সেজন্য। চলে যাচ্ছি আমাদের পরবর্তী খবরে। কালের নিয়মেই আজ একটি বছরের সমাপ্তি। বিশ্ব যখন পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তৈরি হচ্ছে, তখন আমরা একটু পেছন ফিরে দেখি ভারতের জন্য কেমন ছিল 2019। দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। আমরা গত এক বছর ধরেই কলকাতা থেকে দীপঙ্কর দা আপনার কাছ থেকে নানান রকম ভারতের বড় বড় খবরগুলো পেয়েছি, এবং আজকে এই বছরটি আর কিছুক্ষণ পরে কলকাতায় রাত 12টা বেজে যাবে, ভারতে রাত 12টা বাজবে, নতুন একটা বছর শুরু হবে 2020, ইংরেজি নববর্ষ। তো এই যে গত এক বছর ভারতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে সবগুলো তো আর সময়ের এই সীমাবদ্ধ সময়ে বলা যাবে না, যেই কয়টা আমরা আপনার কাছ থেকে শুনতে পারি। কিন্তু প্রথমে জানতে চাই দীপঙ্কর দা, যে 2019 সাল আপনার কেমন কাটলো?
আমার কেমন কাটলো বলতে গেলে, আসলে আমরা তো সমাজবদ্ধ জীব। এই যে বললেন না যে 12টা বেজে যাবে, তারপরে নতুন বছর আসবে, আর আমরা এখন মজা করে বলছি, মানে দুঃখের সঙ্গে এই মজা করছি যে আমাদের 12টা বেজেই গেছে, মানে দেশটার 12টা অলরেডি বেজে গেছে। কারণ এত সব ঘটনা ঘটেছে, এত সব ঘটনাগুলো অন্ধকার ঘটনা, যেগুলো খুব আলোর দিশা পাচ্ছি না, এই জিনিসটা আমি জানি না, হয়তো আমি বলবো যে আমার কি তাহলে বয়স হয়ে গেল সেই জন্য এরকম ভাবছি, কিন্তু আসলে তো সত্যিকারের তরুণ বয়সীরা যারা ছাত্র যুবা তারা তো আরো বেশি দুঃখ পাচ্ছে, তারা তো আরো বেশি প্রতিবাদ জানাচ্ছে, নানান রকমের যে ঘটনা ঘটছে ভারতে সেগুলো তাদের পছন্দ হচ্ছে না বলে, এবং সেখানে ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে সম্মিলিত প্রতিবাদ জানাচ্ছে। এটা যেমন আবার একটা আশার আলো, তেমন এই যে অন্ধকার যেটা সেটা আমাকেও পীড়িত করেছে। সুতরাং আমার সময় যে খুব ভালো কেটেছে বলতে পারি না, তবে সব মিলিয়ে আর কি ভালোই মন্দই এটাই আর কি। আসানুল,
নিশ্চয়ই সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ ভারত কোনো ব্যতিক্রম নয়। ভারতে হয়তো অন্যান্য দেশের চাইতে বরং বেশি প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে ভারতের মানুষের কাছে। 2019 সালটা কি কারণে স্মরণীয় হয়ে থাকবে বলে আপনার মনে হয়? বড় বড় ঘটনা কোনগুলো?
দেখো, স্মরণীয় হয়ে থাকবে বললে তো সাধারণত ইতিবাচক দিনগুলো বোঝায়, কাজেই স্মরণীয় ঘটনা বলতে আমরা সবসময় ইতিবাচক ঘটনাগুলোকে বুঝাই। স্বর্ণ অক্ষরে লেখা থাকে যেসব ঘটনা, ইতিহাসের পাতায় সবসময় লেখা থাকবে সেই সব ঘটনা। কিন্তু যেসব ঘটনা ভারতকে দ্বিধা বিভক্ত করে দিচ্ছে, যেসব ঘটনা ভারতে এত রক্তপাত ঘটাচ্ছে, যেসব ঘটনা পৃথিবীর সবাই বলছে যে ভারতকে সংযত হতে হবে, ভারত যা করছে সেটা ঠিক হচ্ছে না, তা সত্ত্বেও শাসক দল এরকম কিছু ঘটনা ঘটাচ্ছে এবং যার ফলে ভাইয়ে ভাইয়ে বিভেদ, রাজ্যে রাজ্যে বিভেদ, মানুষে মানুষে বিভেদ আসছে, এগুলো তো মানে উল্লেখযোগ্য বটে, কিন্তু অন্তত ওই স্মরণীয় আমি বলতে পারছি না আসান। তবে একটা জিনিস যে শুরু হয়েছে খুব খারাপ দিয়ে, খারাপ দিয়ে মানে প্রথমে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের একটা বাহিনী, তারা জঙ্গি বাহিনী, তারা কাশ্মীরে একটা সিআরপিএফ কর্মীর উপর হামলা চালিয়ে 44 জন জওয়ানকে মেরে দিয়েছিল। তার দু সপ্তাহ পরে বালাকোটে ভারতের হামলায় বালাকোট মানে হামলা চালিয়েছিল, তাতে ভারতের একজন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তিনি ধরা পড়েছিলেন পাকিস্তানের হাতে, তারপর ফিরে এলেন। এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে এবং তারপর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা আরো বেড়েছে, শত্রুতা আরো বেড়েছে এবং কাশ্মীরে প্রচুর ঘটনা ঘটেছে যেগুলো কাশ্মীরের জনগণের পক্ষে এবং ভারতের পক্ষে খুব ভালো হয়নি। প্রথম কথা হচ্ছে 370 ধারা যেটা বাতিল করা হয়েছে এবং তার আগে সমস্ত কাশ্মীরকে নিরাপত্তার চাদরে মুড়ে প্রচুর নেতা নেত্রীদের আটক করে মানুষকে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত করে, মোবাইল ফোন থেকে বঞ্চিত করে যেগুলো করা হয়েছে সেগুলো ভারতের সাধারণ মানুষ যারা অন্তত একটু পড়াশুনো করেছে, যারা একটু অন্যরকম ভাবে মানবতার দৃষ্টিতে দেখে, তাদের কাছে ভালো লাগেনি। কাশ্মীর অনবরত একটা যাকে বলে দুঃখের এবং কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, এটা আমাদের কারোর ভালো লাগছে না। তার সঙ্গে সঙ্গেই আবার এটা শেষ হতে না হতেই এনআরসি প্রবলেম যেটা গত বছর হয়েছিল, তার সঙ্গে সঙ্গে নাগরিকত্ব যে তিনটে দেশ থেকে ভারতে আগত যে সংখ্যালঘু সেই সব দেশের, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ, এখান থেকে যে সমস্ত সংখ্যালঘু মুসলিমবাদী যারা ভারতে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তাতে ভারত একটা হিন্দু রাষ্ট্রে পরিণত হতে চলেছে বলে একটা আশঙ্কা দানা বেঁধে উঠেছে এবং প্রবল প্রতিবাদ শুরু হয়েছে সারা ভারতে। এবং সেই সেই প্রতিবাদ এমন একটা জায়গায় পৌঁছেছে যে রক্তক্ষয়ী সেই বিক্ষোভ এবং তাতে পুলিশের গুলি, প্রচুর মানুষ মারা যাওয়া, এ সব মিলিয়ে খুবই একটা অন্ধকারাচ্ছন্ন একটা
এবং
চলেছে।
এবং কোন কোন রাজনৈতিক বিশ্লেষক এই পরিস্থিতিকে সেই জার্মানির হিটলারের সময়ের সাথে তুলনা করছেন, যে সময়ে প্রপাগান্ডা এবং প্রচারণা।
হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক কথা বলেছ আসান। আমি এই প্রসঙ্গে আরেকটাও বলবো যে একটি জার্মান ছেলে এখানে একটি ইউনিভার্সিটিতে পড়তে এসেছিল, সে ওই নাৎসি আমলের কথা বর্ণনা করি একটা প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে সেই ছাত্র ভিসার রীতি ভেঙেছে বলে তাকে পত্রপাঠ বাড়ি পাঠিয়ে দিয়েছে এবং এটা ভারতের নানান দিক থেকেই এটা একটা কলঙ্কিত অধ্যায় বলে ভারতের রাজনৈতিক প্রতিপক্ষ যারা বিজেপির তারা মনে করছেন। সুতরাং এগুলো কোনোটাই ভারতের ভাবমূর্তির জন্য ভালো নয় এবং পৃথিবীর কাছে ভারতের ভাবমূর্তি আমার নিজের মনে হচ্ছে অনেকটাই খেলো হয়ে গিয়েছে, অনেকটাই খারাপ হয়ে গেছে। কার কাছে কে বলছে যে এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার তাই আমরা নাক গলাবো না, সেটা বড় কথা নয়। ভারত কিন্তু পৃথিবীর কাছে ছোট হয়ে যাচ্ছে, পৃথিবীর চোখে ছোট হয়ে যাচ্ছে, এটা আমরা সবাই মনে করছি আসান। তাই ভারতের মানুষ 2019 সালটাকে একটু অন্ধকারাচ্ছন্ন একটা কাল হিসেবে দেখছেন, আশার আলো যে নেই তা না, কিন্তু এই সময়টা একটা অন্ধকারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি।
আপনি আশার আলোর কথা বলছেন, ভারত তো বিজ্ঞানের দিক থেকে আরো এগিয়েছে, ভারত মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে, অর্থনীতিতে ভারতীয় বংশোদ্ভূত একজন নোবেল পুরস্কার পেয়েছেন, একটু যদি বিস্তারিত বলেন।
নিশ্চয়ই, আসলে অন্ধকারাচ্ছন্ন দিকগুলোর কথা বলতে গেলে তখন একটু আলোর কথা বলতেই হয়, কারণ অন্ধকার ছাড়া যেমন আলো আসে না, আলো ছাড়া অন্ধকার থেকে টের পাওয়া যায় না। সত্যি দুটো তিনটে ঘটনা খুবই ভালো এবং ভারতের মুকুটে নতুন পালক পড়েছে, তার একটা অবশ্যই চন্দ্রযান, যেটা ভারত একটা চাঁদের অন্ধকারাচ্ছন্ন দিকটাতে পিঠে সেখানে একটি যান পাঠিয়েছে এবং সেখানে বিক্রম ল্যান্ডার, সে যদিও ঠিকঠাক নামতে পারেনি, শেষ পর্যন্ত আছড়ে পড়েছে ঠিক 600 মিটার দূর থেকে সে আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। সুতরাং সে যেই কাজে তাকে পাঠানো হয়েছিল সেটা সে সমাপ্ত করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও নাসা, যেটা এখন পৃথিবীতে মহাকাশ বিজ্ঞানে এতখানি এগিয়ে রয়েছে, সেই আমেরিকান মহাকাশ বিজ্ঞান কি বলে
সংস্থা
নাসা, হ্যাঁ, তারা কিন্তু এটার ভূয়সী প্রশংসা করে বলেছে যে এটাকে আমরা সাফল্য হিসেবেই দেখব, কারণ আমরাও আমেরিকা আজকে এত দূরে পৌঁছেছে বটে, কিন্তু আমরাও বহু অসাফল্যের ভেতর দিয়ে এই সাফল্যে এসে পৌঁছেছি এবং ভারত যা করেছে সেটাও কিন্তু অসাধারণ কাজ। সুতরাং এটা অবশ্যই একটা শ্লাঘার বিষয় যে ভারতীয় বিজ্ঞানীরা অতি স্বল্প টাকায়, আমি একবার বলেছিলাম হয়তো মনে আছে যে একটা হিন্দি সিনেমা করতে যত টাকা লাগে তার চেয়েও কম টাকা লেগেছে এই চন্দ্রযান পাঠাতে, এবং সেটা একটা খুব বড় ব্যাপার। সাইকেলে করে এক জায়গা থেকে ল্যাবরেটরি থেকে চন্দ্রযানের টুকরো নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি নেই কিন্তু সাইকেলের পিঠে করে নিয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা নিজেরা, বড় বড় বিজ্ঞানীরা। এইসব বিষয়গুলো খুবই শ্লাঘার বিষয় যেটা হয়েছে। এবং ভারতীয় বংশোদ্ভূত একজন, এবং তিনি আরো কথা শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, তিনি বাঙালি, অমর্ত সেনের মতন তিনিও বাঙালি, তার নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি এবং আরো তিনজন মিলে, তার স্ত্রীও তার মধ্যে আছেন, তারা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং সেটাও খুব ভারতের জন্য শ্লাঘার বিষয় যে একটা একটা পৃথিবীতে একটা স্বাক্ষর রেখে গেছেন তারা। এবং আরেকটা বলবো ভালো ভালো বিষয়ের মধ্যে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, তিনি ভারতের বিসিসিআই, যেটা বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া, তার সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সেটা বাঙালি হিসেবে আমরা সবাই গর্ব করতে পারি।
ভারতীয় দলের
ভালো ভালো,
নিশ্চয়ই ভারতীয় দলের সাবেক অধিনায়ক এবং বাঙালি একমাত্র সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন আমার জানা মতে, আর কোনো বাঙালির তো বোধ হয় ভারতীয় দলের জাতীয় দলের অধিনায়ক কখনো হয়নি।
ভারতীয় দলে পেয়েছেনই তো সুযোগ খুব কম বাঙালি, অধিনায়ক তো দূরের কথা। আর বিশেষ করে সৌরভ গাঙ্গুলি অনেক প্রতিকূলতার ভেতর দিয়েও অধিনায়ক যখন ছিলেন তখন ভারত দারুণ কাজ করেছিল। আরো প্রসঙ্গত এটাও বলি যে এখন বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু ভারত খুবই ক্রিকেটে মানে
দাপট, দুর্দণ্ড দাপটের সাথে খেলছে ভারত। আবার একটু ফেরত যাই রাজনীতির ক্ষেত্রে, যে বিজেপি বিধানসভা নির্বাচনে পাঁচটা রাজ্যে কিন্তু তারা তাদের জায়গা হারিয়েছে, সেটাও বিজেপির জন্য একটা বড় বিপর্যয়।
হ্যাঁ, বিপর্যয়। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি, যারা বিজেপির জয়যাত্রা মানে ভীষণ উল্লসিত হচ্ছিলেন এবং পরপর পরপর একের পর একটা রাজ্য দখল ছিল তাদের হাতে ছিল, কিন্তু তারপরে এই বছরেই 2019 সালে পাঁচটা রাজ্য বিজেপির হাতছাড়া হয়ে গেল বিধানসভা নির্বাচনে, তাদের ফল শোচনীয় হলো। তার মধ্যে সর্বশেষ ঝাড়খণ্ড, তার আগে মহারাষ্ট্র একটা বিশাল রাজ্য এবং খুবই গুরুত্বপূর্ণ রাজ্য, এবং সেখানে বিজেপির কিন্তু বহুদিনের একটা বড় ঘাঁটি ছিল, তাদের নেতা তাদের দোসর ছিল শিবসেনা, সেই শিবসেনা বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের হাত ধরেছে, এটা একটা বড় ব্যাপার। এবং বিজেপির নানা রকমের কাজ তারা এখন বন্ধ করার চেষ্টা করছে শিবসেনা, সেটাও একটা বড় ব্যাপার।
দীপঙ্করদা, আমাদের হাতে সময় আর খুব বেশি নেই, একটু সংস্কৃতি শিল্প সংস্কৃতির দিকে নজর দিতে চাই। সবশেষে যে কথাটা আপনার কাছ থেকে জানতে চাই শিল্প সংস্কৃতির অন্য খবরগুলোর পরে, আর এক মিনিট হাতে আছে, সেটি হচ্ছে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চলচ্চিত্র পরিচালকের সাথে বাংলাদেশের একজন অভিনেত্রীর বিয়ে হয়েছে, এটাও একটা মিডিয়াতে অনেক বড় খবর।
অবশ্যই, হ্যাঁ, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার বাংলাদেশের অভিনেত্রী, অতি অতি সুন্দর, আমার তো এত ভালো লেগেছে মিথিলাকে দেখে, এবং এত সুন্দর হাসি সৃজিত এবং মিথিলা ওদের বিয়ের পর যে হাসি মুখের ছবিটা, তাতে মনে হলো যেন ভারত বাংলাদেশ আসছে একসঙ্গে, অসাধারণ অসাধারণ ছবি। হ্যাঁ, এটা তো একটা খুব বড় ব্যাপার হয়েছে। তারপরে নিখিল জৈন ব্যবসায়ী, তার সঙ্গে বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের বিয়ে হয়েছে, এই দুটো আমরা,
অমিতাভ বচ্চন দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অমিতাভ বচ্চনের একটু কথা শোনাচ্ছি, উনি দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর যেটা বলেছেন, একটু সময় হবে,
খুব সংক্ষেপে, খুব 30 সেকেন্ড।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
संकेत है मेरे लिए कि भाई साहब अब आपने बहुत काम कर लिया, अब घर बैठ के आराम कीजिए, क्योंकि देवियों सज्जनों अभी भी थोड़ा बहुत काम बाकी है जिसे मुझे अभी पूरा करना है, और आगे भी कुछ ऐसी संभावनाएं बन रही है जहां मुझे काम करने का अवसर मिलेगा, यदि इसकी पुष्टि हो जाए तो बड़ी कृपा होगी आपकी। धन्यवाद।
এই ছিল দাদা সাহেব পুরস্কার পাওয়ার পর অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া, এইটুকু
চমৎকার।
আর
দীপঙ্করদা, আমাদের সময় শেষ, আপনি
আমেরিকাতে যারা আছেন তোমাদের সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, 2019 সালটা ভালোয় মন্দে যেভাবেই কাটুক সবসময় আমাদের শ্রোতাদের ভালো কাটবে, সবাই ভালো থাকবেন, নমস্কার, হ্যাপি নিউ ইয়ার।
আমাদের পক্ষ থেকেও আপনার প্রতি একই কামনা, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ দীপঙ্করদা, অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারে নানা ঘটনার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছেন। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
নানা ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেটে গেল আরও একটি বছর, 2019। সবচেয়ে আলোচিত ছিল রোহিঙ্গা সমাবেশ আর গণহত্যার দায়ে অং সান সুচির বিচারের মুখোমুখি হওয়া। এছাড়া সারা বছর আলোচনা ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন। নানা প্রচেষ্টার পরও রাখাইনে প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ গড়ে না ওঠায় শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গার ঘরে ফেরা হয়নি। 2019 সালের 25 আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবসে গোয়িং হোম ক্যাম্পেইন বা ঘরে যাবার প্রচারণা শিরোনামে বিশেষ প্রার্থনাটি ছিল রোহিঙ্গা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ। সমাবেশটির আয়োজক আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের সভাপতি মহিবুল্লার প্রত্যাশা, 2020 সালে যেন মিয়ানমারে ফেরার সুযোগ হয় রোহিঙ্গাদের।
2019 মাসে আরাদ আছে, আশা করছিলাম দেশে আরাদ আছে, বর্মা হকুমত আছে, নাগেন্তাবলী হয়ে আছে, জিয়ান নিকিত আছে, আরাদ আছে, ন্যাশনালিটি আছে রোহিঙ্গালয়, ইয়ানোরা মানি লৈ যাবই মন তো আজ টাইম আছে 2020 দাসে জানু কথা আছে ইলেকশন হর ইলেকশন বা বেশি আজ টাইম আছে আজ পর্যন্ত আর আশা করি দে মশাকিং আর দাস অত দাসে রোহিঙ্গা দাসে তাইরন তা বলি মানি লৈ রে অন্য কো মডেল দাস দে টো আকুয়ারে দিও রে আর দাসে বুড়ো তে বুড়ো মাতি আইব বুড়ো মা দিও রে দাসে ফোন না কোয়ারে দুনিয়া রে দাহাই বলি দিও রে দাস আর আশা করি
এদিকে 2019 সালেও কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে না যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে 2017 সালের 25 অগস্ট প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল স্থানীয়রা 2019 সালের 22 অগস্ট দ্বিতীয় দফায় প্রত্যাবাসন ব্যর্থ হলে স্থানীয়দের মাঝে তৈরি হয় চরম অসন্তোষ
আমরা চাইছিলাম যে 2019 সালের ভিতরে একটা অন্তর্বর্তী আদেশ বার্মার বিরুদ্ধে আসবে তবে আমরা এখনো আশাবাদী যে 2020 সালের শুরুতে একটা অন্তর্বর্তীর আদেশ বার্মা মায়ানমারের বিরুদ্ধে যাতে হয় যদি আদেশ হয় ওরা যদি নাগরিকত্ব পায় তারা তাদের দেশের মধ্যে ফেরে যেতে পারবে বলে আমরা আশা করি
বছর জুড়ে রোহিঙ্গাদের জন্য তেমন কোনো সুফল না মিললেও শেষ পর্যন্ত ক্যাম্পে দৃশ্যমান হচ্ছে কাঁটাতার এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্টরা বলছেন ক্যাম্প ব্যবস্থাপনায় সুফল মিলবে কাঁটাতারে
2019 সাল গেছে অনেকটা চ্যালেঞ্জিংয়ে গিয়েছে আমাদের জন্য কারণ ইতিপূর্বে 2-3 রিপিটিয়েশনের জন্য আমরা চেষ্টা করেছি বা বিভিন্ন সময় ডেট হয়েছে তাছাড়া রোহিঙ্গা কর্তৃক একটি বড় একটা দুর্ঘটনা ঘটেছিল যে ফারুক হত্যা হয়েছিল এটি একটি বড় ইস্যু ছিল আরেকটি ইস্যু ছিল যে রোহিঙ্গাদের ওই বাংলাদেশে আসার ডে উপলক্ষে তাদের একটা জনসভা যে জনসভা সকলকে বিশেষভাবে একটা নাড়া দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে আগামী বছর একটি নতুন কিছু পরিবর্তন আসবে পরিবর্তন বলতে যেমন আমাদের একদারে কাঁটাতারের বেড়াটা হয়ে যাচ্ছে এটা আমরা অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবো
2019 সালে কবি সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিরাও সক্রিয় হয়েছেন কক্সবাজারে আন্তর্জাতিক নৃত্য উৎসবে নৃত্যের মাধ্যমে শারীরিক ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশার চিত্র আর মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকুতি রোহিঙ্গা ভাষায় নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জন্মভূমি
যখন ঠিক বাংলাদেশে এই এক্সোডাসটি ঘটছে ঠিক একই সময়ে সোফিয়া নামে একটি রোবট বাংলাদেশে আসে পৃথিবীর বিভিন্ন দেশ সেই রোবটটিকে সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছিল তো তখন আমার সেটাকে খুব হন্ট করছিল হচ্ছে যে রোবটকে আমার বিভিন্ন দেশ সম্মানসূচক নাগরিকত্ব দিচ্ছে এদিকে মিলিয়ন্স অফ রক্ত মাংসের সোফিয়া যাদের কোনো নাগরিকত্ব নেই সো তাদের আমার একজন রক্ত মাংসের সোফিয়ার গল্প বলবার ইচ্ছে করছিল সেই ভাবনা থেকে অ্যাকচুয়ালি জন্মভূমি
2019 সালের 29 জুলাই বাংলাদেশ সময় বিকেল 5টা থেকে ভয়েস অফ আমেরিকা রোহিঙ্গা ভাষায় শুরু করেছে সম্প্রচার
My name is Amanda Bennett. I'm director of Voice of America and I'm so happy to be able to announce that we are launching a Rohingya language broadcast.
রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বেশ কিছু কর্মসূচি ছিল 2019 সালে প্রস্তুত হয়েছে 2020 সালের জয়েন্ট রেসপন্স প্ল্যান বা জেআরপির খসড়া
2019 সালে আমরা বাধাবিঘ্ন ছাড়াই বলা যায় যে আমাদের যে মানবিক সহায়তার কার্যক্রমটা এটা অব্যাহত রেখেছি এবং আমরা যে প্রত্যাশা করেছিলাম যে যে সেক্টরে যে যে অর্জনগুলো তার বেশিরভাগই অর্জন করা সম্ভব হয়েছে
Looking at 2019 we've moved into the third year of the Rohingya crisis since the influx began in August 2017 the response began with very much life-saving activities providing people with food with water with basic shelter this continues but we've begun to move forward and stabilized the situation more so we're looking at establishing clean water facilities at establishing more temporary learning centers for children looking at establishing infrastructure that can provide enough services for refugees but also for host communities so moving into the third year we're also looking at what are the durable solutions how can we move forward most refugees who we speak to very much want to return to Myanmar but they have major concerns in terms of security freedom of movement and citizenship so we're hoping that this can move forward that there can be more dialogue trust building with Myanmar and that this process can move forward
amader agami bochorer GRP te মূলত তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দেবো আমাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ থাকবে তিনটি একটি হচ্ছে যে যে রিফিউজি শরণার্থী নারী শিশু বৃদ্ধ বয়োবৃদ্ধ সকলের যে প্রোটেকশনের ব্যাপারটা নিশ্চিত করার জন্য একটা বড় পরিকল্পনা অব্যাহত থাকবে দ্বিতীয়টা যে মানবিক সহায়তার যে কার্যক্রমটা চলছে সেটাও অব্যাহত থাকবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেটার মান কীভাবে আরও উন্নীত করা যায়, সেটার কোয়ালিটি এনশিওর করা যায়, সেটার মনিটরিংটা কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেটার দিকে আমরা নজর দেব। এবং তৃতীয় বিষয়টি আমরা স্থানীয় জনগণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রেও আমাদের একটা বড় জোর থাকবে এবং বড় ফোকাস থাকবে।
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বেড়েছে বছরটিতে। শুরু হয়েছে ICJ-তে গণহত্যার বিচার প্রক্রিয়া, জাতিসংঘে পাশ হয়েছে নিন্দা প্রস্তাব, কয়েক দফায় মিয়ানমার প্রতিনিধি দল ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে সংলাপে বসেছেন, যদিও মেনে নেওয়া হয়নি রোহিঙ্গাদের কোনো দাবি। বিশ্লেষকদের মতে রোহিঙ্গা ইস্যুতে কৌশলী অবস্থানে মিয়ানমার, বাংলাদেশের উচিত সুনির্দিষ্ট কৌশল ঠিক করা।
আমরা একটা পজিটিভলি যে নিতে পারতাম বা আমাদের নিজেদের দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কাজে যেটা নিতে পারতাম সেটা আমরা পারিনি। যেমন ধরেন আমি সবসময় উদাহরণ দিই যে আমরা কেন ডাল দিলাম, আমরা 91-এ জানতাম ডাল এরা খাবে না, আমরা শুটকি মাছ দিতে পারতাম, আমাদের কুতুবদিয়া শুটকি মাছ এখানে নিয়ে এসে দিলে কুতুবদিয়ার চাষিরা উপকৃত হতো এবং তারা একটা নির্দিষ্ট আয় রোজগারের ভিতরে চলে যেতে পারতো, সেটা আমরা করিনি। এখন শুটকি মাছ আনছে কিন্তু এটা ইন্ডিয়া থেকে আসছে, এগুলো কেন হবে? আমার দেশের সম্পদ আমরা ব্যবহার করতে পারতাম। এই যে ধরেন এবার ধানের দাম নাই, তাদের যে আমরা জ্বালানি দিচ্ছি, এই ধান যদি আজকে ইউএনএইচসিআর বাইরে কিনে নিত, কিনে ধানের তুষ দিয়ে যদি ইয়ে বানাইতো, ওদের ফুয়েল যেটা বলে কয়েল যেটা বানায় এটা যদি বানাতো, যেটা আমাদের থাইল্যান্ডের একটা প্রযুক্তি যেটা আমরা 93-তে এখানে নিয়ে আসছিলাম, তাহলে তো ধানের দাম কৃষকরা পেত। তো এইভাবে আমাদের অর্থনীতির সাথে একটা সম্পর্ক করে এই ব্যবস্থাপনাটা যদি গড়ে তোলা যায় তাহলে আমাদের অনেক উপকার হতে পারতো, তো সেগুলো আমরা মিস করছি। এই হিউম্যানিটেরিয়ান ইয়েতে কাজ করতে আসছে নেপাল থেকে, আফগানিস্তান থেকে আসছে, তারা কেমন করে পেল? তার কারণ তারাও একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের ভিতর দিয়ে গিয়েছিলো, তখন ওখানকার মানুষগুলো তাদের হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছিল। আমরা সেই লাইনে কেন ভাবছি না, কেন আমাদের ছেলেমেয়েদেরকে এইভাবে হিউম্যান রিসোর্স হিসাবে ডেভেলপ করছি না যাতে আর একটা দেশে গিয়ে তারা এইরকম হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে কাজ করতে পারে? সেটা তো একটা সুযোগ। এইগুলোকে পজিটিভলি যদি আমি নিতে পারতাম, আমার অর্থনীতি, আমার শিক্ষা ব্যবস্থা, তাহলে আমাদের আজকে এই যে হতাশা যেটা আসছে সেটা হতো না।
যেসব দেশে এই ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস দেখা দেয়, লোকালাইজেশন কনসেপ্টটা কিন্তু এখানে যথাযথভাবে ওই সরকার প্রয়োগ করে। নেপালের ক্ষেত্রে দেখেন, নেপালে কিন্তু লোকালাইজেশনটা হচ্ছে, নেপালে কিন্তু কোনো ধরনের আন্তর্জাতিক গোষ্ঠী কিন্তু সরাসরি কাজ করতে পারে না, থ্রু লোকাল গভর্নমেন্ট, থ্রু লোকাল সিভিল, লোকাল এনজিওদেরকে এমফাসিস দেয়। আপনি যদি ধরেন ইন্দোনেশিয়ার ক্ষেত্রে, ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট করেছে কি, এটা কিন্তু লোকালাইজেশন আর একটা উদাহরণ। অনুরূপভাবে আপনি এশিয়া প্যাসিফিকেও সেম ধরনের কাজ হচ্ছে। সুতরাং বাংলাদেশে এখন সঠিক সময় এসছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে কার্যকরী করা। সব কিছু যদি বাস্তবায়ন করা যায় আগামী বছরের শুরুতে, তাহলে আমরা মনে হয় কিছুটা স্বস্তি পাবো বলে আমি বিশ্বাস করি।
RRR-র অফিসকে ঢেলে সাজানো উচিত, সেখানে আরও উচ্চপদস্থ লোকদের রাখা উচিত এবং তাদেরকে ক্ষমতা দেওয়া উচিত চিন্তা করার জন্য। এবং এখানে আরেকটা জিনিসও দরকার, সেটা হচ্ছে একাডেমিশিয়ানদের ইনভলভ করা, যারা গবেষণার কাজটা আগিয়ে নিয়ে যাবে যে কী জিনিসের দরকার, কোনটা আমাদের এখন বেশি ইয়ে দিতে হবে, প্রায়োরিটি কী হবে, একটা স্ট্র্যাটেজি থাকা উচিত। বিশেষ করে রোহিঙ্গার সমস্যার আমরা কী সমাধান চাই, কতদিনের মধ্যে চাই, ডেড লাইন, একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এবং সেটার উপর ভিত্তি করে আমাদের কাজ করা উচিত। আমি আশা করব 2020 সালে অবশ্যই একটা স্ট্যান্ড তৈরি হবে যেটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন সম্ভব হবে এবং আমরা ফেরত পাঠানোর দিকে আগিয়ে যাব, আমার মনে আমার আশা সেটাই।
তারা প্রত্যাশা করেছেন 2020 সালে মিয়ানমার ফিরে স্বদেশের নির্বাচনে ভোট প্রদান করবেন। মজ্জুম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, মধুচ্ছড়া রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালীন
কলিং শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইংরেজি নতুন বছরের শুরুতে আমাদের শ্রোতা দর্শকদের সঙ্গে মিতালি, আর হ্যালো ওয়াশিংটন সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার, তাহিরা কিবরিয়া। বহু বছর আগে মধ্যপ্রাচ্য থেকে নিউ ইয়র্কে চলে আসেন হাকি আগডেনিস। একসময় যিনি গৃহহীন ছিলেন সেই হাকি এখন কোটিপতি। দিন বদলে গেলেও ভুলে যাননি তাঁর অতীত, আর তাই রাস্তায় পড়ে থাকা গৃহহীনদের সাহায্য করেন। ভয়েস অব আমেরিকার অ্যানা রাইসের প্রতিবেদন থেকে, এখন সবসময় ব্যস্ত থাকেন, ইচ্ছে করলেই তিনি থাকতে পারতেন বিলাসবহুল বাড়িতে বা চালাতে পারতেন দামি গাড়ি, কিন্তু হাকি আগডেনিস বলেন,
dream is not about money, dream about what you want to leave, what you want to leave for. Like I always say, it's not about how much we have. I'm a very simple person, believe it or not, and I just my watch like maybe like $100.
তিনি বলছিলেন, আমার স্বপ্ন অর্থ নিয়ে নয়, আমার স্বপ্ন হচ্ছে আমি কি নিয়ে বাঁচতে চাই, আমার কতটুকু আছে তা নিয়ে আমি ভাবি না, আমি ভাবি কতটুকু এই পৃথিবীতে আমি রেখে যাব। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আমার ঘড়িটার দাম $100 হবে কি না সন্দেহ আছে। আমি ইচ্ছে করলে দামি ঘড়ি যেমন রোলেক্স কিনতে পারি, কিন্তু এত টাকা দিয়ে একটি দামি ঘড়ি কেন কিনব? হাকি আগডেনিসের জন্ম এক কুর্দি পরিবারে, 17 ভাই বোন তারা। উজ্জ্বল ভবিষ্যতের সন্ধানে প্রথমে তিনি কানাডা যান, এরপর চলে আসেন নিউ ইয়র্কে। এক আমেরিকান বন্ধু তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু যখন ওই বন্ধুকে তিনি ফোন দেন, ওই বন্ধুটি ফোন ধরেননি। হাকি আগডেনিস বলেন,
I should not forget it that day because that was the most important day in my life when I came here.
তিনি বলছিলেন, আমার ওই দিনগুলো ভুললে চলবে না, বিশেষ করে যেদিন আমি এই দেশে এসেছিলাম। প্রথমে সস্তা একটি হোটেল, তারপর ট্রেন স্টেশনের বেঞ্চ, এরপর বাওয়ারি মিশন নামে গৃহহীনদের আশ্রয়কেন্দ্রে ঠাঁই মেলে আগডেনিসের। 3 মাস ছিলেন ওই আশ্রয়কেন্দ্রে। আগডেনিস আরও বলেন, তিনি বলছিলেন, ওই আশ্রয়কেন্দ্রে প্রায় 25-30 জন মানুষ ঘুমত। অনেকে মনে করে এ ধরনের আশ্রয়কেন্দ্রে বসবাস করা খুব সহজ, মনে করে এ এক ধরনের স্বাধীনতা, কিন্তু আসলে কিন্তু তা নয়। পিৎজা বানানোর দোকানে থালা বাসন মাজার একটি কাজ পেয়েছিলেন আগডেনিস। সে সুবাদে তিনি পিৎজা তৈরি করা শিখে নিয়েছিলেন। 19 ঘন্টা কাজ করতেন এবং প্রতিটি পয়সা সঞ্চয় করতেন। অনেক বছর ধরে অর্থ জমানোর পর তিনি তার নিজের একটি পিৎজা তৈরির দোকান কিনে ফেলেন। কিন্তু নিউ ইয়র্কের মতো এত ব্যস্ত এবং প্রতিযোগিতাপূর্ণ শহরে পিৎজার ব্যবসা করা সহজ ছিল না তার জন্য। এর মধ্যে তিনি একদিন পিৎজা তৈরির একটি প্রতিযোগিতায় অংশ নেন এবং জিতে নেন প্রথম স্থান। ওই প্রতিযোগিতার খবর ছাপা হয় নিউ ইয়র্কের একটি ম্যাগাজিনে, এবং এরপর তাকে আর ভাবতে হয়নি তার পিৎজা ব্যবসা নিয়ে। মানুষ ওই ম্যাগাজিনে তার ছবি এবং দোকানের খবর জানার পর ভিড় লেগে যায়। হাকি আগডেনিস বলেন,
That time I was no selfie, yeah? I have a line on the outside. And then it just, God bless me.
তিনি বলছিলেন, আমি হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেলাম। ওই ম্যাগাজিনে আমার খবর ছাপার পর মানুষ আমার দোকানে আসা শুরু করে এবং সাথে করে নিয়ে আসে ওই ম্যাগাজিন। আমাদের সঙ্গে ক্রেতারা ছবি তোলে। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার দোকানের বাইরে এখন দীর্ঘ লাইন। আমি দ্বিতীয় আরেকটি দোকান খুলেছি। তার ডাকনামেই তার দোকানের নামকরণ করা হয়েছে চ্যাম্পিয়ন। এখন এই চ্যাম্পিয়নের 14টি শাখা রয়েছে। আগডেনিস এখন বিখ্যাত। তিনি জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 40 লক্ষ, এবং তিনি যে গৃহহীনদের সাহায্য করেন তার ভিডিও ইতিমধ্যে 40 কোটি বার দেখা হয়েছে, এবং এই সংখ্যা আরও বাড়ছে। তিনি কখনোই ভুলে যাননি নিউ ইয়র্কের তার দুঃসময়ের দিনগুলো। প্রতি বুধবার তিনি পথে নেমে যান সাহায্য করতে। হাকি আগডেনিস আরও বলেন,
said, do I'm famous? What's going on now? Why? And my guys, they see now, wow, people coming. So now the magazines they bring and they take a picture with us. That time I was not selfie.
Hakti Agdenis bolen, amader hashi kintu khub shundor, ebong ei hashi hariye jete deya thik hobe na. Ami pothe roi grihohinder hashte boli, amake joriye dhorte boli, jibone hashte bhule gele cholbe na. এই হাসি আমাদের সাহস যোগাবে সামনে এগিয়ে যাবার জন্য। আগডেনিস বলেন, অর্থ একদিক দিয়ে আসবে এবং অন্যদিক দিয়ে চলে যাবে। এই অর্থ ব্যয়ের পর শুধু এর মান পরিমাপ করা সম্ভব। তিনি যে অর্থ সংগ্রহ করেছেন তা দিয়ে তিনি গৃহহীনদের জন্য একটি আশ্রয়কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছেন। এবার শুরু হচ্ছে নিয়মিত আয়োজন, ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ল্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ল্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিসা আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি তো জানোই যে এই নিউজ ওয়ার্ল্ড অনুষ্ঠানের আসলে উদ্দেশ্য এবং লক্ষ্য কী কী?
হ্যাঁ, এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু শব্দ, বা যদি আমি আরেকটু নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমেরিকান ইংলিশ শব্দের সঙ্গে পরিচিত হওয়াটাই হচ্ছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য।
হ্যাঁ, ঠিকই বলেছো সাবরিনা। আর এই ধরনের শব্দ সংবাদ লেখায় বা সংবাদ পাঠে ব্যবহার করা হয়।
তাহলে আমাদের আজকের নিউজ ওয়ার্ডটি কী হবে?
এখন কেবল এটুকু তোমাকে বলতে পারি যে আজকের শব্দটি মূলত প্রতিনিধি পরিষদ কিংবা সেনেট, মানে কংগ্রেস সম্পর্কিত।
আচ্ছা, তাহলে তো আমার মনে হয় মানে সদস্য, নির্বাচন, ভোট, আইন, এ ধরনের কোনো শব্দের ইংরেজি হবে বোধ হয়।
আমি কিন্তু এখন কিছুই তোমাকে বলছি না। এসো না, শোনা যাক এখন এই কথাগুলো।
Listen to this news story about an immigration reform bill being considered by the U.S. Senate.
So we are very pleased to see that the bipartisan legislation also includes many measures and the resources necessary to achieve the successful integration of immigrants into American society.
বুঝতে পারছো এখন সাবরিনা কিছু?
হ্যাঁ, আমি কিন্তু আসলে সবটুকু না বুঝতে পারলেও একটু একটু বুঝেছি।
তাহলে যেটুকু বুঝেছো সেটুকুই বলো না।
হ্যাঁ, এখানে বলছিল যে এখানে একটা নিউজ স্টোরি শুনতে বলছিল আমাদেরকে, এবং সেখানে বলা হচ্ছিল যে ইমিগ্রেশন রিফর্ম বিল সংক্রান্ত যা যুক্তরাষ্ট্রের সেনেটে বিবেচনাধীন আছে।
বাহ, বেশ কয়েকটা ইংরেজি শব্দের বাংলা তুমি অবশ্য করনি, যেমনটা একটু আগেই তুমি বলছিলে। যেমন ধরো নিউজ স্টোরি, এই নিউজ স্টোরি শব্দটির ইংরেজিতে এর বাংলাটা হবে সংবাদ প্রতিবেদন।
আচ্ছা,
আর ইমিগ্রেশন রিফর্ম মানে হচ্ছে অভিবাসন সংস্কার।
আচ্ছা, তবে এখানে যে আরেক শব্দ বলছিল বিল, এই যে বিল শব্দটা এখানে এলো কিভাবে? কারণ আমরা তো জানি বিল মানে তো হচ্ছে মানে টাকা পয়সা চেয়ে আমরা যে লিখিত কাগজে দেই, যেমন মানে হোটেল রেস্টুরেন্টের বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি।
সাবরিনা, তুমি একদম ঠিক বলেছ। সেই অর্থে বিল শব্দটি ব্যবহার করা হলেও ইংলিশে এবং বিশেষত আমেরিকান ইংলিশে এর আরেকটি মানে আছে, আর তা হলো সংসদে উত্থাপিত প্রস্তাব।
ও, এবার বুঝতে পারছি।
তাহলে সাবরিনা, এবার আবার শুদ্ধ করে ওই ইংরেজি শব্দগুলোর বাংলা করে পুরো বাক্যটা বলো তো।
আমরা অত্যন্ত আনন্দিত এটা দেখে যে বাইপার্টিজান লেজিসলেশনে অনেক পদক্ষেপ এবং প্রয়োজনীয় সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আমেরিকান সমাজে অভিবাসীদের সফল ইন্টিগ্রেশন সাধন করা যাবে।
সাবরিনা, এখানেও কিন্তু তুমি বেশ কিছু ইংরেজি শব্দের বাংলা করনি।
হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, কারণ সেই ইংরেজি শব্দগুলোর সম্পূর্ণ অর্থ ঠিক আমি বুঝতে পারছিলাম না।
আচ্ছা, যেমন ধরো বাইপার্টিজান শব্দটি, এই বাইপার্টিজান শব্দের মানে হচ্ছে দ্বিদলীয়, দুটি দল মিলিয়ে। আর ইন্টিগ্রেশন যেটা, সেই ইন্টিগ্রেশনের মানে হচ্ছে একসঙ্গে মিশে যাওয়া বা সমন্বিত হওয়া।
আচ্ছা, আর ওই যে লেজিসলেশন, সেটার বাংলা তো আপনি বললেন না?
হ্যাঁ, এবার তো সেই ধাঁধার সমাধান করতে হয়। আসলে সাবরিনা, লেজিসলেশনই হচ্ছে আমাদের আজকের আলোচ্য নিউজ ওয়ার্ড। তবে এর মানেটা বোঝার আগে তুমি ওই বাকি শব্দগুলো, লেজিসলেশন বাদে বাকি শব্দগুলোর বাংলা অনুবাদ করে একটা বাক্য সম্পন্ন করো তো, ওই যে বাক্যটা বললো।
হ্যাঁ ঠিক আছে, আমরা অত্যন্ত আনন্দিত এটা দেখে যে দ্বিদলীয় লেজিসলেশনে অনেক পদক্ষেপ এবং প্রয়োজনীয় সম্পদ অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আমেরিকান সমাজে অভিবাসীদের সফলভাবে সমন্বিত করা যায়। তবে আমি তো বললাম এটার পুরোটা, তো এই লেজিসলেশনের বাংলাটাই তো আমি বলতে পারলাম না এবং আপনিও সেটা নিয়ে আর কোনো কিছু বললেন না।
হ্যাঁ, সেটাই আমাদের আজকের নিউজ ওয়ার্ড। তাহলে এবার শোনা যাক এই নিউজ ওয়ার্ড legislation সম্পর্কে ব্যাখ্যা।
Legislation is a word you often hear when people talk about politics. It is a law that is passed by a legislative body like the US Congress.
এবার সাবরিনা বলো, এই legislation শব্দের ব্যাখ্যা সম্পর্কে এখানে ঠিক কি বলা হচ্ছে?
এখানে সে ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলছিল যে এই লেজিসলেশন হচ্ছে এমন একটা শব্দ যা আপনি প্রায়ই শুনতে পাবেন যখন লোকজন রাজনীতি নিয়ে কথা বলছে।
বাহ, এবার আরো খানিকটা ব্যাখ্যা আছে কিন্তু পরের বাক্যে, সেটা কিরকম?
হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এই আইন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মতো লেজিসলেটিভ বডিতে পাশ করা হয়।
আচ্ছা, এই যে এখানে লেজিসলেটিভ বডি কথাটা ব্যবহার করা হলো,
জি,
এর বাংলা হচ্ছে আইন পরিষদ। অতএব লেজিসলেশনের বাংলা হবে আইন।
আচ্ছা, কিন্তু আমরা তো জানি যে আইনের ইংরেজি হচ্ছে ল।
তুমি ঠিকই বলেছো সাবরিনা, ল হচ্ছে সাধারণ অর্থে আইন। এই যেমন ধরা যাক আদালতের আইন, ট্রাফিক আইন ইত্যাদি, কিন্তু সেটা খুব সাধারণ অর্থে সংসদে বা আইন পরিষদে যে আইন পাস করা হয় কিংবা যে আইন পাস করার প্রস্তাব রাখা হয় সেটাকে লেজিসলেশন বলে। তো প্রয়োগক্ষেত্রে তা হয় ল বা আইন, এটাই হচ্ছে পার্থক্য দুটোতে।
ও আচ্ছা, এই সূক্ষ্ম পার্থক্যটা আমার জানা ছিল না।
হ্যাঁ, সেটা বেশ সূক্ষ্ম একটা পার্থক্য। তবে এবার সাবিনা শেষের এই বাক্যটা শোনা যাক।
Sometimes there is intense debate before legislation becomes a law. Now, when you hear the word legislation, you will know what this news word means.
এই বাক্যের বাংলা করাটা কিন্তু একটু মুশকিলই হবে।
হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু কেন বলো তো?
হ্যাঁ, কারণ এই যে আপনি একটু আগে আপনি বলেছিলেন যে লেজিসলেশন মানে হচ্ছে আইন। তো এখন এই বাক্যতে যদি দুটো আইন থাকে, হ্যাঁ, বাক্যের মানে দুটো শব্দের মানে যদি আইন থাকে, তাহলে কিভাবে আমি অনুবাদ করব দুটো শব্দ একই বাক্যে?
হ্যাঁ ঠিক বলেছো, মানে ল মানেও আইন, লেজিসলেশন মানেও আইন।
জি,
আর এই দুটো শব্দই ওই বাক্যে আছে।
হ্যাঁ,
তো তুমি এই কথাটা একদম ঠিকভাবে পয়েন্ট আউট করেছো আমাদের। তাহলে এক্ষেত্রে ইংরেজিটা রেখেই না হয় বাক্যের বাদ বাকি অংশের বাংলা অনুবাদ করো তো।
হ্যাঁ, তা পারবো, আর অনুবাদটা হবে এরকম। কখনো কখনো লেজিসলেশন লয়ে পরিণত হবার আগে তুমুল বিতর্ক হয়।
এই তো, এবার তুমি একদম ঠিক বলেছো। তবে একটু ঘুরিয়ে এর বাংলা করা যায় একটু ব্যাখ্যা সহ আর কি। যেমন ধরো এমনভাবেও তুমি বলতে পারো যে সংসদে উপস্থাপিত আইন কিংবা আইন প্রস্তাব আইনে পরিণত হবার আগে তুমুল বিতর্ক হয়, এভাবে বলতে পারো।
আচ্ছা, এবার পুরো বিষয়টা বুঝতে পেরেছি।
তাহলে লেজিসলেশন শব্দের নানান ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনলাম, আর এই কথাটা মাথায় রেখেই এই সপ্তাহের নিউজ ওয়ার্ড অনুষ্ঠান থেকে আমাদের ওঠার সময় হয়ে এলো। তবে এই অনুষ্ঠানটি শেষ করার আগে আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে আমাদের এই নিউজ ওয়ার্ড অনুষ্ঠানটি আপনারা আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাসে নিযুক্ত আরক্ষা বাহিনীর সৈন্যরা আজ মঙ্গলবার প্রতিবাদ বিক্ষোভকারীদের তাক করে কাঁদানে গ্যাস মেরেছে। প্রতিবাদীরা দূতাবাসের বহিরাঙ্গনের সীমানা ভেদ করে চড়াও হয়েছিল বিধায়। ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত একটি মিলিশিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যে বিমান হামলা চালায়, বিক্ষোভকারীরা সেই তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল। হাজার হাজার বিক্ষোভকারীর মধ্যে থেকে কেউ কেউ ছোটোখাটো আগুন জেলে ইট পাথর ছুঁড়ে ঝান্ডা দুলিয়ে মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ব্যক্ত করে। রবিবারের ওই বিমান হামলায় ইরাক সরকারের শীর্ষ কর্তা ব্যক্তিদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়, বিরূপ সমালোচনায় মুখর হন তারা। তবে যুক্তরাষ্ট্র তার কর্মকাণ্ডের পক্ষেই বক্তব্যের অবতারণায় বলেছে, দরকার পড়লে ওটাই করা হবে আবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চৌহদ্দি ডিমোনোর অভিযোগ তুলে। কাতায়েব হেজবোল্লা অস্ত্র মজুদাগার ইরাক পূর্বাঞ্চলবর্তী সিরিয়ায় কমান্ড কন্ট্রোল অবস্থানগুলো নিশানা করে যুক্তরাষ্ট্র পরিচালিত বিমান হামলায় কমসে কম 25 ব্যক্তি নিহত হয়, জখম হয় অপর কয়েক ডজন লোক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মাসের পর মাস সেখানে গণতন্ত্রপন্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলার পর স্থিতিস্থাপকতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার নববর্ষের প্রাক্কালে দেয়া ভাষণে শি বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ এশিয়ার ওই অর্থনৈতিক প্রাণকেন্দ্রটির সমৃদ্ধির জন্য অতীব গুরুত্বপূর্ণ। প্রতিবাদ বিক্ষোভ হংকংয়ে শুরু হয় সেই জুন মাসে প্রস্তাবিত যে বিধিবিধানে হংকং থেকে বিচারাধীন ব্যক্তিদেরকে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডের কাছে প্রত্যর্পণের কথা বলা হয়েছিল, তার পরপরই সেই বিষয়কে কেন্দ্র করে চলমান এ প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে উঠেছিল। একসময়কার ওই ব্রিটিশ উপনিবেশটি চীনের শাসনাধীনে ন্যস্ত হয়েছিল 1997 সালে। শর্ত ছিল ভূখণ্ডটির ধনতান্ত্রিক অর্থনৈতিক ধারা, আইনবিধি এবং নাগরিক অধিকারসমূহ পূর্ববতী বহাল রইবে। এখন অবশ্য অনেকেরই ধারণা যে ওইসব ক্রমশই অন্তর্হিত হয়ে চলেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কর্তৃপক্ষ আগামীকাল বুধবার থেকে বিরোধিত অঞ্চলটিতে ইন্টারনেটের টেক্সট মেসেজিং সার্ভিস আবার চালু করতে চলেছে। ভারত সরকার তাদের ওই আধা স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্তৃত্ব মাত্রা হ্রাস করে সেখানে কড়া নিরাপত্তা বলবৎ করে যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপের প্রায় 5 মাস পর ইন্টারনেটের এ সার্ভিস আবার চালু হতে চলেছে। স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কনসাল বলেছেন, পরিস্থিতি পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যোগাযোগ ব্যবস্থায় কড়াকড়ি আইন শৃঙ্খলা ব্যবস্থার সুরক্ষার স্বার্থেই করা হয়। তামাম দুনিয়া জুড়ে মানুষ এখন প্রতীক্ষায় রয়েছেন, মুহূর্ত গুনছেন কীভাবে নতুন বছর 2020কে স্বাগত জানাবেন তারা। নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগরবর্তী দ্বীপাঞ্চলগুলো ভূখণ্ডসমূহ সর্বাগ্রে অভ্যর্থনা জানাবার সুযোগ পাচ্ছেন হর্ষধ্বনি দিয়ে, আতশবাজির দীপাবলি প্রজ্বলনের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর। এরপরই এ নতুন বছর এগিয়ে আসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপ হয়ে অটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রেও। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার 2020।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন আল সান্টোস এবং সামাজিক মাধ্যম সম্প্রচারের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বছর নতুন বছর শুভ হোক সবার জন্য। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.